حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح.
الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজাল আপনাদের মাঝে উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সৎ পথে আহ্বান নিয়ে। দর্শকবৃন্দ, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ আজাল এই অনুষ্ঠানের মধ্যে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করি, যেহেতু সৎ পথে আহ্বান আপনারা অবগতই আছেন, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে নেকি দাওয়াত এর ফজিলত বা আমাদের পূর্ববর্তী বুজুর্গানের দিন কীভাবে নেকি দাওয়াত দিয়েছেন, নেকি দাওয়াতকে প্রচার প্রসার করেছেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি, যেন আমাদের অন্তরেও যেন এই নেকি দাওয়াত দেওয়ার স্পৃহা জজবা বেড়ে যায়। তো আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা শ্রবণ করবো, আর মোবাল্লিগ হিসেবে আমাদের সাথে উপস্থিত থাকেন নূর হোসেন মুজাদ্দিদি ভাই। আজকেও যথারীতি তিনি আমাদের মাঝে আছেন, ইনশাআল্লাহ তাআলা তার থেকে মাদানী ফুল শ্রবণ করবো। আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিশ্চয়ই আল্লাহ পাক একজন ফেরেশতা আমার কবরে নিযুক্ত করেছেন, যাকে সমস্ত সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতা দান করা হয়েছে, ব্যাস কিয়ামত পর্যন্ত যে কেউ আমার প্রতি দুরুদে পাক পাঠ করবে, তবে সেই ফেরেশতা আমাকে এবং তার পিতার নাম সহ উপস্থাপন করে যে অমুকের ছেলে অমুক আপনার প্রতি এই দুরুদ শরীফ পাঠ করেছে। আসুন আমরা বঞ্চিত কেন থাকবো, আমরাও দুরুদে পাক পাঠ করে নিই এই অনুষ্ঠানের মধ্যে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান সৎ পথে আহ্বান আমরা আপনাদেরকে করেই যাই, প্রতি সপ্তাহে চেষ্টা করি, ইনশাআল্লাহ তাআলা আজকেও সৎ পথে আহ্বান আপনাদেরকে করব। আর বিশেষ করে একজন বুজুর্গ ব্যক্তি এর মাধ্যমে আমরা আপনাদেরকে সৎ পথে আহ্বান করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা একজন বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনী সম্পর্কে শ্রবণ করব, কীভাবে তিনি নেকি দাওয়াত দিয়েছেন। তো কার ব্যাপারে শ্রবণ করব এটা জানার জন্য আমরা যাব আমাদের মেহমান হিসেবে যিনি উপস্থিত হয়েছেন আমাদের গেস্ট নূর হোসেন ভাইয়ের কাছে। নূর হোসেন ভাই, আজকে কোন বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনী বা তার নেকি দাওয়াত সম্পর্কে শ্রবণ করব?
আলহামদুলিল্লাহ, আজকে আমরা আল্লাহ তাআলার এক নেক বান্দা, যিনি নেকি দাওয়াত প্রচার ও প্রসারের জন্য দিনের খেদমত করেছেন, তিনি হচ্ছেন একজন ইমামদের মধ্যে মাজহাবের ইমাম শাফিঈ রহমাতুল্লাহ তাআলা।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ওনার জীবনী থেকে কিছু নেকি দাওয়াত বিষয়ে আলোচনা করার জন্য ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ তাআলা
ইমাম শাফিঈ রহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইনার পুরো নাম সেটা হচ্ছে সাইয়্যিদুনা মুহাম্মদ বিন ইদ্রিস শাফিঈ রহমাতুল্লাহ
তাআলা। সুবহানাল্লাহ।
তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলার এমন মকবুল বান্দা, ওনাকে এমন ব্যক্তিত্বতা আল্লাহ তাআলা দান করেছিলেন যে তিনি তার জামানার মধ্যে একজন শ্রেষ্ঠ আলিমে দিন ছিলেন।
সুবহানাল্লাহ।
তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার পাণ্ডিত্যতা, ইনার দিনের জ্ঞান, এটার কারণে ইনি লাখো লাখো শাফিঈদের ইমাম হয়েছেন।
সুবহানাল্লাহ।
তো তিনি মহান মুস্তাহিদও ছিলেন। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ তাআলা আলাইহির ইনার জন্ম যেই সালটা রয়েছে সেটা এসেছে কিতাবের মধ্যে 150 হিজরিতে তিনি ফিলিস্তিনে একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মোবারক বংশ আব্দে মুনাফে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক বংশের সাথে মিলে যায়।
সুবহানাল্লাহ।
তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বংশের সাথে আব্দে মুনাফে যে এই সিলসিলা রয়েছে ইনাদের সাথে আল্লাহ রাসূলের বংশের সাথে মিলে যায়।
সুবহানাল্লাহ।
তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার জন্মের আগে ইনার আম্মা জান স্বপ্নের মাধ্যমে তিনার যে আগমন হবে এবং দীন ইসলামের জন্য, মুসলমানের জন্য, হ্যাঁ, নেকি দাওয়াতের যে খিদমত তিনি করবেন সেটা পূর্ব আভাস পেয়েছিলেন। একটা ঘটনা এরকম এসেছে, ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির জন্মের পূর্বে তার আম্মা যান হযরত সাইয়্যিদাতুনা ফাতিমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখলেন যে তার শরীর থেকে বৃহস্পতি নামক প্রসিদ্ধ গ্রহ বের হলো এবং মিশরে গিয়ে পড়ল, অথবা প্রতিটি শহরে এর টুকরো ছড়িয়ে পড়ল।
সুবহানাল্লাহ।
তো অভিজ্ঞ স্বপ্নের ব্যাখ্যাকারীকে তিনি তার এই স্বপ্নের তিনি বিস্তারিত
বললেন।
তো যখন তিনি ব্যাখ্যা করলেন ওই স্বপ্নের ব্যাখ্যাকারী, তিনি বললেন যে আপনার গর্বে এমন এক মহান আলিমের জন্ম নেবে যার জ্ঞান মিশর প্রসার লাভ তো করবেই, পুরো ইসলামী সাম্রাজ্য প্রসার লাভ করে যাবে।
সুবহানাল্লাহ।
তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জ্ঞান, এটা দীন ইসলাম এর মুসলমানদের জন্য বড় খেদমত ছিল।
অবশ্যই।
আজ কিছু কথা আমরা বলবো সোহেল ভাই,
জি,
সেটা হচ্ছে দুনিয়াবি যদি আমরা কিছু প্রসঙ্গ টানবো, যাতে করে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, যেহেতু আমাদের অনুষ্ঠান নাম হচ্ছে সৎপথে আহ্বান। এই জন্যই আমরা বুজুর্গানে দিনদের জীবনী আনছি আলোচনা করার জন্য, যাতে করে আমাদের ইসলামী ভাইয়েরা, মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা, তারা তাদের নিজেদের মধ্যে সেটা বাস্তবায়িত
করতে পারে।
তো ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির আম্মা যান, এর কারণেই কিন্তু তিনি ইমাম শাফি হয়েছেন। আসলে মা এমন মা যে মায়ের কারণে সন্তানরা ওই ব্যক্তিত্বটা তারা অর্জন করতে পেরেছে।
আলহামদুলিল্লাহ।
আমাদের দুনিয়াবি, আমি যেটা প্রসঙ্গ প্রথম টানছি, যে আমাদের দুনিয়াবি আমরা আমাদের সন্তানদেরকে পড়াশোনা করাই একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে দুনিয়াবি সফলতা অর্জনের জন্য, যে তারা ভবিষ্যতে গিয়ে ডিগ্রি অর্জন করবে, একটা ভালো চাকরি করবে এবং তারা আমাদের সংসারকে চালাবে, অর্থাৎ আয় উপার্জন করবে। বেশিরভাগ আপনি যদি জিজ্ঞাসা করেন আমাদের পরিবারগুলোতে, এটাই কিন্তু উদ্দেশ্য থাকে।
আসলে খুব কম সংখ্যক, একদম নাই বললে হবে, যে এরকম যে আর্থিক উপার্জন
ব্যতীত যে আমরা পড়াশোনা করাচ্ছি এরকম দেখেন। আর আল্লাহ ওয়ালা যারা ছিলেন, হ্যাঁ, নেককার যারা ছিলেন, তারা তাদের চিন্তাভাবনা ছিল যে আমি আমার সন্তানকে পড়াশোনা করাবো আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য। ইমাম শাফি রহমতুল্লাহ আম্মা যান ব্যতিক্রম ছিলেন না, তিনার আম্মা যানও তিনি তার সন্তানকে কোরআন শিখিয়েছেন, হাদিস শিখিয়েছেন আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিনের জ্ঞান শেখানোর জন্য ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার কাছে প্রেরণ করে দিয়েছিলেন। যখন ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার কাছে তিনি গেলেন, ইসলামে যত ইলমে দিন যে শিক্ষা রয়েছেন, কিতাবে শাস্ত্রের কোরআন ও হাদিসের সকল জ্ঞান তিনি অর্জন করলেন। ঘটনা এরকম যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমাম মালিক রহমতুল্লাহ তাআলার কাছে শিক্ষার যেই সময়সীমা সেটা শেষ করে তিনি যখন মক্কায় মুকাররমা ফিরবেন তার আবাসস্থলে, তখন ইনার আম্মা যান তার জন্য অপেক্ষা করছিলেন খাতের মাধ্যমে, তখন পত্রের মাধ্যমে জানান হয়ে গিয়েছিল তিনি ফিরে
আসছেন।
তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনার জন্মভূমিতে ফিরে আসবেন, তখন উনার ওই সময়কার ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা যখন তিনি শিক্ষা অর্জন করেছিলেন, তো তার জ্ঞানের গরিমা এতটাই প্রসার হয়েছিল যে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বেড়ে গিয়েছিল এবং সে সকলের কাছে প্রিয় হয়েছিল। তো তিনি যখন চলে আসবেন ইনার জন্মভূমিতে, তখন ওই মানুষেরা তার যারা নিকটবর্তী ছিলেন তাকে এক একজন তোহফা নিয়ে আসলেন, যে ইমাম শাফি রহমতুল্লাহ তিনি চলে যাচ্ছেন তাকে আমরা তোহফা পেশ করব। তো এমন হলো যে দেখেন এটা এই সম্মান ইজ্জত কেন, ইলমে দীন অর্জন
করার কারণে।
ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা যখন রওনা হলেন, তো এমন অবস্থা হলেন ইনার তোহফা যে কয়েকটা উট বোঝাই হয়ে গেল।
তো
তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উট নিয়ে রওনা দিলেন। তখন যখন মক্কায় মুকাররমায় পৌঁছালেন, তো ইনার আম্মা যান ইনার কিছু খাতুনদের সাথে, অর্থাৎ অন্যান্য মহিলাদের সাথে অপেক্ষা করছিলেন মক্কার কোনো পাহাড়ের পার্শ্ববর্তী এলাকায় টিলার মধ্যে বসে। তো তিনি দেখতে পেলেন যে তিনার সন্তান ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আসতেছেন। তো তার পাশে অসংখ্য উট, উট বোঝাই কুড়া, মালছাবানা। তো এটা দেখে ইনার আম্মা যান অবাক হয়ে গেলেন,
আমার ছেলেকে তো পাঠিয়েছে ইলমে দিন অর্জন করার জন্য, কিন্তু এর এত সামান দেখা যাচ্ছে,
সামান কেন দেখা যাচ্ছে,
সামান কিনা।
তো এটা আরেকটু মাঝখানে অ্যাড করি সোহেল ভাই, যে আমাদের সন্তানদেরকে কিন্তু আমরা বাহিরের দেশে পড়াশোনা করার জন্য পাঠাই, তখন কিন্তু আমরা খুশি হই আমার সন্তান যখন ফিরে আসে, যদি আমাদের সন্তান আমাদের জন্য কিছু নিয়ে আসে,
হ্যাঁ,
পরিবার পরিজনের জন্য অনেক অনেক মার্কেটিং শপিং যাই বলেন, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে খুশি হয়ে যায় আমরা। তো ইমাম শাফি রহমতুল্লাহ আল্লাহ আম্মা যান কিন্তু খুশি হওয়ারই কথা ছিল, যদি আমরা আমাদের কমন সেন্সে বলি। ইমাম শাফি রহমতুল্লাহ আল্লাহর আম্মা যান ইনার চেহারার মধ্যে মলিনতা চলে আসলো, ইনার চেহারা থেকে হাসি চলে গেল। ইমাম শাফি রহমতুল্লাহ যখন পৌঁছলেন ইনার আম্মার একেবারে কাছে, তখন দেখলেন যে ইনার আম্মার মধ্যে চেহারার মধ্যে হাসি নেই,
হাসি নেই,
উট থেকে লাফ দিয়ে নেমে পড়লেন। তিনি জিজ্ঞাসা করলেন, আম্মা যান যেখানে আমি এতদিন পর, হ্যাঁ, ইলমি দিন অর্জন করার পর আপনার কাছে হাজির হয়েছি, তো কেন জানি আপনার চেহারার মধ্যে হাসি দেখতে পাচ্ছি না। তো ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহির আম্মা জান বলতে লাগলেন, বেটা, আমি তোমাকে দিনের জ্ঞান, ইলমে দিন শেখার জন্য পাঠিয়েছিলাম। আমি ভেবেছিলাম তুমি ইলমে দিন বোঝাই করে নিয়ে আসবে, কিন্তু আমি এর ব্যতিক্রম দেখছি, তুমি মাল বোঝাই করে, সম্পদ বোঝাই করে নিয়ে এসেছো, যেটা আমি কখনোই চাহিদা, আমি এটা আমার মধ্যে আসেনি, এই আকাঙ্ক্ষা আমার মধ্যে আসেনি, কেমন চিন্তা ভাবনা তিনি। তো যখন ইমাম শাফি রহমতুল্লাহ ইনার আম্মা জানের জবানে এই কথা শুনলেন, তিনি বললেন, আম্মা জান, আমি কী করতে পারি এখন? তিনি বললেন যে তোমার এই সম্পদ যে তুমি নিয়ে এসেছো, এই মক্কার মধ্যে যারা খাবারহীন রয়েছে, খাদ্যহীন রয়েছে, তাদেরকে খাবার দিয়ে দাও। তোমার কাছে যে কাপড় রয়েছে, যারা বস্ত্রহীন রয়েছে, তাদেরকে কাপড় দিয়ে দাও। অর্থাৎ তোমার কাছে যে সম্পদ মজুদ রয়েছে, সকল কিছু তুমি দিয়ে দাও, যাওয়ার
পূর্বে এগুলো,
হ্যাঁ, এগুলো বন্টন করে দিয়ে দাও। ইমাম শাফি রহমতুল্লাহ আম্মা জানের হুকুমকে তিনি পালন করলেন। আমাদের অবস্থা কি হতো যদি আমাদের, হয়তো আমার মা বলেও ফেলতো যে এত কষ্ট করে এত দূর থেকে নিয়ে এসেছে, আমাকে মানুষ তোহফা দিয়েছে,
আমরা তো কিন্তু এটার দ্বারা খুশি হই, খুশি হই, ছেলেকে পাঠিয়েছি, সে পড়ালেখা করবে, সে ইনকাম করে নিয়ে আসছে। অনেক এরকম কিন্তু দেখা যায়, যখন বিদেশে যায় পড়ালেখা করার জন্য, সেখানে গিয়ে সে পার্ট টাইম জব করে,
জি,
পার্ট টাইম জব করে, সে উপার্জন করে, উপার্জন করে কি করে, নিজের পড়ালেখার খরচ নিজে বহন করে, পাশাপাশি আসার সময় পরিবারের জন্য নিয়ে আসে। যে বিষয়টি ইমাম শাফি রহমাতুল্লাহ, ইমাম শাফি রহমাতুল্লাহ তাআলা, তিনি তো নিজে নিয়ে আসেনি, তাকে তোহফা
দিয়ে দেওয়া হয়েছে। ইমাম শাফি রহমাতুল্লাহ তাআলা যখন সব কিছু বন্টন করে দিলেন, তার কাছে 3-4 দিরহাম ছিল শুধুমাত্র, তো ওই মুহূর্তে এক এতিম, হ্যাঁ, তার কাছে উপস্থিত হয়েছিলেন, তখন তিনি সেটাকেও দান করে দিয়েছিলেন। তো এই ঘটনা আমরা আলোচনা করার একটি উদ্দেশ্য হচ্ছে, সোহেল ভাই, তো আমরা আলহামদুলিল্লাহ যে সৎপথে মানুষকে আহ্বান করছি, তো এই যে বুজুর্গানে দিন রহমতুল্লাহ তাআলা আলাই, ইনাদের জীবনী থেকে আমরা দেখতে পাই যে ইনাদের কি উদ্দেশ্য ছিল। হ্যাঁ, কোরআন ও হাদিসের ইলমে দিন অর্জন করা, এটা মানুষের খেদমতের জন্য ছিল, দুনিয়ার কোনো সম্পদের আকাঙ্ক্ষা তাদের মধ্যে ছিল না। ইনাদের আম্মা জান, আব্বা জান এই শিক্ষা তাদেরকে দিয়েছেন। তো আমাদের কিন্তু এই, আমরা যারা এখন পিতামাতা রয়েছি, এটা আমাদের জন্য মেসেজ।
আসলে এখানে কিন্তু কয়েকটা বিষয় কিন্তু আসে। এক তো আপনি বললেন, এরপর আসলো মা বাবার বিষয়,
বিষয়টি
যে আজকাল আমাদের মা বাবারও জেহেন কিন্তু, অর্থাৎ মাইন্ড এরকমই থাকা উচিত যে সন্তানকে ইলমে দিন অর্জন করার জন্য পাঠিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, আমি মাদ্রাসায় সন্তান পড়ছে, পড়ুক, এখন তার থেকে এক্সট্রা ইনকাম, এটার আশা অনেকে করে থাকে। তো এই বিষয়টা যেন আমরা না করি, পাশাপাশি যে বুজুর্গানের দিন তারা যা শিখতেন এর উপরে আমল
করতেন।
দেখেন আজকাল এরকম হয়, বিশেষ করে যদি আমাদের কাছে এরকম সম্পদ আমরা যদি পেতাম, উপহার হিসাবে পেতাম, আসতাম, আম্মা বলতো যে এগুলো কেন নিয়ে এসেছো, এগুলো রেখে দাও বা দিয়ে দাও, হ্যাঁ এত কষ্ট করে আমি পেয়েছি, আমি দিয়ে দেবো, আমাদের মধ্যে ওই মাইন্ড নেই যে মা যে বলেছে মায়ের কথা যে মেনে নেব, আমাদের আসে না। এই বিষয়টা হচ্ছে আজকে আমাদের এই ঘটনা থেকে আমরা কিন্তু এটা শিক্ষা হিসেবে নিতে পারি যে আমি শিখেছি, আমি ইলমে দিন কি শিখেছি, মায়ের আদব রীতি শিখেছি, মায়ের আদব করা যা শিখেছে এর উপর আমল করবো। কারণ এই বুজুর্গানের দিন তারা আমল করতেন, মায়ের কথা শুনেছেন, এমনকি শেষ মুহূর্তে অল্প কিছু দিরহাম এসেছে
সেটাও তিনি দান করে দিলেন,
সেটাও দান করে দিলেন, ইয়াতিম এসেছে দিয়ে
দিয়েছেন,
এগুলো কিন্তু আমাদের জন্য শিক্ষার বিষয়।
তো আমাদের যেটা করণীয় রয়েছে এখন, যে আমরা যারা দুনিয়াবী শিক্ষা অর্জন করছি, পার্থিব শিক্ষা অর্জন করছি, তো এটা তো আমাদের দরকার রয়েছে, কিন্তু এর পাশাপাশি আমাদের ইলমে দিন শিক্ষা অর্জন করতে হবে, আর তখনই কিন্তু আমাদের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব বিকাশ ঘটবে।
আসলে ইলমে দিনের একদিকে তো ফজিলত রয়েছে, পাশাপাশি ইলমে দিনের অনেক গুরুত্ব রয়েছে, ইনশাআল্লাহ তাআলা শুনবো, আপনার সাথে এটা নিয়েও আলোচনা করব। আমাদের অনুষ্ঠানের মধ্যে কয়েকটি সেগমেন্ট আমরা নিয়ে থাকি, এর মধ্যে একটি হচ্ছে মাদানী ভার, আরেকটি আজকের আমল, ইনশাআল্লাহ তাআলা আজকে একটি খুবই সুন্দর এবং চমৎকার একটি ঘটনা আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। নেকি দাওয়াত সম্পর্কে যার যেই ঘটনা শ্রবণ করার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা আমাদের অন্তরেও নেকি দাওয়াত দেওয়ার অনেক জজ্বা আসবে, অনেক অনুপ্রেরণা আসবে ইনশাআল্লাহ তাআলা। এক ইসলামী ভাইয়ের বর্ণনা, যিনি এই ঘটনাটি আমাদের বাংলাদেশের একটি ঘটনা, যে এক ইসলামী ভাই সে এক এলাকায় থাকতো, তো ওই এলাকায় মোবাইল লীগে দাওয়াত ইসলামী সে ছিল, আর মোবাইল লীগে দাওয়াত ইসলামী যেখানে যায় নেকি দাওয়াত প্রদান করে, তো তার এলাকায় একটা নাচের একটা একাডেমি, ডান্স একাডেমি, তো ওই ইসলামী ভাই দাওয়াত দেওয়ার জন্য ওই ডান্স একাডেমিতে চলে যেত, সেখানে তার এলাকারই কিছু লোক থাকতো, সেখানে নাচ শেখার মধ্যে ব্যস্ত থাকতো, নাচ শিখতো এরকম। তো ওই ইসলামী ভাই সবসময় গিয়ে নেকি দাওয়াত দিত, তাদেরকে বোঝাতো যে এই বিষয়টি ঠিক নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়কে নিষেধ করেছেন। আমাদের উচিত আমরা যেন সুন্নত অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করি। তো এক ইসলামী ভাই দাওয়াত দিত সে, কিন্তু সেখানে যারা ছিল তারা তার কথা তেমন গুরুত্ব সহকারে নিত না। এরকম সে নেকি দাওয়াত দিতে থাকতো, সে নেকি দাওয়াত ছাড়েনি। তো একদিন এক ইসলামী ভাই, অর্থাৎ ইসলামী ভাই বলতে সেই ডান্স ক্লাবের একজন, ওই মুবাল্লিগের কথা শুনে সে কী করলো, ঠিক আছে এত যেহেতু আমাদেরকে বলছে যাই ইজতিমাতে, দাওয়াত ইসলামের ইজতিমা সাপ্তাহিক ইজতিমা হয়ে থাকে, আপনারা দর্শকবৃন্দ জানেন। তো ইজতিমাতে সে গেল, ইজতিমাতে যাওয়ার পরে সে নিজের ভুলকে বুঝতে পারলো। ইজতিমার বয়ান শুনে, ইজতিমার যে কর্মকাণ্ড কাজ রয়েছে, যে জাদুয়াল রয়েছে, নাচ শরীফ, তিলাওয়াত, তারপর সুন্নত পড়া বয়ান, জিকির, আজকার, কেঁদে কেঁদে দোয়া, সালাতু সালাম, এই বিষয়গুলো তাকে প্রভাবিত করলো। সে এই বিষয়ে দাওয়াত ইসলামের এত সুন্দর মাদানী পরিবেশ দেখে সে নিজের গুনাহকে স্মরণ করে গুনাহ থেকে তওবা করে নিল। আলহামদুলিল্লাহ সে 30 দিনের এতেকাব করা, অর্থাৎ এক মাসের রমজান মাসে এতেকাব করার নিয়ত করে নিল আলহামদুলিল্লাহ। ওই ইসলামী ভাইয়ের ভাষ্য যে আলহামদুলিল্লাহ ওই মুবাল্লিগে দাওয়াত ইসলামী যে সর্বদা নেকি দাওয়াত দিত, যখনই দেখা হতো নেকি দাওয়াত দিত, বুঝাতো, তার এই নিরলস প্রচেষ্টা আজকে আলহামদুলিল্লাহ আমি শুধু গুনাহ থেকে তওবা করে নিই, বরঞ্চ আমার দাওয়াত ইসলামের ডিভিশন নিগ্রান হিসাবে আমার কাজ করার সৌভাগ্য অর্জিত হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই যে নূর হোসেন ভাই, আপনার কাছে আসবো যে ইসলামী ভাই সে নেকি দাওয়াতের ব্যাপারে কোনো অলসতা করতো না, অর্থাৎ যখনই দেখা হতো নেকি দাওয়াত দিত। আজকাল আমাদের মধ্যে এটা এরকম হয় যে নেকি দাওয়াত একজনকে বুঝালাম, সে হয়তো বা গুনাহের কাজে লিপ্ত রয়েছে বা খারাপ কাজ করছে, তাকে একবার বুঝালাম, দুইবার বুঝালাম, তিনবার ছেড়ে দিলাম,
আমরা ছেড়ে দিই আশা ছেড়ে দিই
না একই দিয়ে কিছু হবে না। কিন্তু না, আমাদের উচিত আজকে আমি আছি, আমি তাকে বুঝাতে থাকি ইনশাআল্লাহ তাআলা। তো আমাদের উচিত আমরা যেন নেকি দাওয়াতকে ছেড়ে না দিই ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমরা ঘটনা শ্রবণ করলাম মাদানী বাহার, আর যে বিষয় নিয়ে আমাদের নূর হোসেন ভাই বলছিলেন ইলমে দিনের ব্যাপারে, যে আসলে ইলমে দিনই পারে আমাদেরকে নেকির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কেননা যার মধ্যে ইলমে দিনের একটা গুরুত্ব থাকবে বা ইলমে দিন থাকবে, তার মধ্যে একটা বোঝ চলে আসে যে আমাকে কি করতে হবে, কি করা উচিত।
আর নেকির দাওয়াতের বিষয়টা সোহেল ভাই, আপনাকে যদি আপনি একজন দায়ী হন, অর্থাৎ মুবাল্লিগ হন, নেকির দাওয়াত দাতা হন, যেটাই বলি আমরা, তো আপনার কাছে ইলমে দিনের জ্ঞান থাকতে হবে, দিনের জ্ঞান আবশ্যক, জরুরি। আপনি একজনকে নামাজের দাওয়াত দিবেন, আপনি একজনকে রোজার দাওয়াত দিবেন, যেটাই আপনি দিবেন সেই বিষয়ে তো জ্ঞান আপনাকে থাকতে হবে। আলহামদুলিল্লাহ এই আল্লাহ তাআলার নেক বান্দা যারা ছিলেন, বুজুর্গরা যারা ছিলেন, তিনারা কিন্তু তাদের যদি আমরা পরিচিতি দেখি, তারা কিন্তু ওই মাকামেরই ছিলেন, ওই মর্যাদা সম্পূর্ণই ছিলেন। তারা আগে প্রথমে নিজেদের মধ্যে সেটা বাস্তবায়িত করেছেন, পরবর্তী সেটা উম্মতের সংশোধনের জন্য নিজেরা নিজেদেরকে জীবনকে উৎসর্গিত করেছেন। তো ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আল্লাহ তাআলার দয়া এমন ছিল যে উনি অনেক উচ্চ মর্যাদা সম্পন্ন এবং ইলমে দিন এমনভাবে তিনি হাসিল করেছেন যেটা তার সমকালীন সময় তাকে আল্লাহ তাআলার দয়ায় তাকে উচ্চ মর্যাদা তাকে দান করেছিলেন। তো তার বিষয়ে হযরত আবু উবাইদ রহমতুল্লাহ তাআলা বলেন যে আমি ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলীহের মতো বেশি জ্ঞানী কাউকে দেখিনি। আর ইমাম শাফি রহমতুল্লাহ তাআলার বিষয়ে একটি হাদিসে মোবারকার সাথে ইনার প্রসঙ্গ টানা হয়েছে, সেটা হচ্ছে যে ইমাম শাফি রহমতুল্লাহ ফজিলত উৎকর্ষতার অনুমান এই বিষয়টি দ্বারা করা যায় যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোরাইশের একজন আলিম দুনিয়াকে জ্ঞান দ্বারা পূর্ণ করে দেবে।
সুবহানাল্লাহ।
তো ওলামায়ে কেরাম এই হাদিসের প্রসঙ্গে তারা বলেন, ইঙ্গিত দেন যে এই হাদিস এ পাক ইমাম শাফির প্রতি ইঙ্গিত রয়েছে।
সুবহানাল্লাহ। কারণ ইমাম শাফি রহমাতুল্লাহ তাআলা তিনি আব্দে মুনাফের সিলসিলার মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লামের সাথে মিলিত হয়েছে। তো এই হাদিসের দ্বারা ইমাম শাফির যে মর্যাদা সেটা প্রকাশ পায়।
আর আকা আলাইহিস সালাম কুরাইশ বংশে
ছিলেন আলহামদুলিল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ তাআলা এর ইবাদত, রিয়াজত, পরহেজগারিতা সব কিছু উনি নিজেই নিজেরকে অন্যতম করেছিলেন।
সুবহানাল্লাহ।
তো আরেকটি ঘটনা আমরা বলবো, যে ঘটনার মাধ্যমে আমরা কয়েকটি মেসেজ দিতে পারবো আমাদের নিচের দর্শক শ্রোতাকে। একবার আহমদ বিন হাম্মদ রহমতুল্লাহ তাআলা হাম্বলি মাজহাবের ইমাম ছিলেন, তো ইনারই ওস্তাদ ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা।
সুবহানাল্লাহ।
তো আহমদ বিন হাম্মাদ রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনারও আলহামদুলিল্লাহ, আরে ওস্তাদের শিষ্য তো এমনই হবে, ওস্তাদ যেমন হয়।
আসলে এটা যদি আমরা দেখি, যেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা, তার যে শাগরিদ ছিলেন, ছাত্র ছিলেন ইমাম মুহাম্মদ এবং ইমাম ইউসুফ, তাদের মানে পুরো জগতে তাদের চর্চা চলে। ওস্তাদ যেমন,
ছাত্র যেমন, ছাত্র তেমন,
তেমনই যেটা বলেন আপনি,
ইমাম মালিক রহমতুল্লাহর ছাত্র ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ,
মালিক রহমতুল্লাহ তাআলার ছাত্র ইমাম শাফি,
শাফি রহমতুল্লাহ, এবার ইমাম শাফি রহমতুল্লাহর ছাত্র ছিলেন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ। তো এই যে তাদের জীবনী দেখেন, তারা কিভাবে এই সহমতে থাকার কারণ, তাদের কিভাবে তাদের মান মর্যাদা কিভাবে বৃদ্ধি পেয়েছে। তো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলা, ইনার একজন কন্যা সন্তান ছিলেন। তো তিনি তার বাবার সম্পর্কে এভাবে কিতাবের মধ্যে এসেছেন, তো তিনি বলেন যে আমার আব্বা জান যে দিনের বেলা সারা দিন হাদিসের খেদমত করতেন, উম্মতের খেদমত করতেন, মানুষকে হাদিস শোনাতেন, রাতের বেলা সারা রাত ইবাদত করতেন।
আল্লাহ,
আর ইনার খাওয়ার বিষয়ে বলেন যে তিনি খুব কম খেতেন, অর্ধেক রুটি খেতেন। তো দোয়া যখন করতেন, আমি সংক্ষেপে বলছি ঘটনাটি, যখন তিনি রাতে দোয়া করতেন, তো প্রথমে তিনি ইমাম শাফি রহমতুল্লাহর জন্য দোয়া করতেন।
সুবহানাল্লাহ,
ইমাম শাফি রহমতুল্লাহ দোয়ার পরে ইনি ইনার মেয়ের জন্য দোয়া করতেন। তো ওনার মেয়ে ছোট ছিলেন, তো তিনি চিন্তা করতেন যে আব্বা জান সর্বপ্রথম এই ব্যক্তির নাম কেন নেয়, তিনি জানতেন না যে তিনি তার ওস্তাদ। তো মেয়ে অবাক হতেন, প্রতিদিন একই দোয়া, প্রথমে ওই ব্যক্তির জন্য দোয়া, তারপর আমার জন্য দোয়া। তো তিনি দোয়া করলেন, তার মেয়ে দোয়া করলেন, আল্লাহ আমাকেও ওই ব্যক্তিকে দেখাও, একদিন তার সাথে সাক্ষাৎ করিও, যার জন্য আমার আব্বা জান এত দোয়া করে। তো আল্লাহ তাআলা নেক বান্দাদের দোয়া তো অবশ্যই কবুল করে থাকেন। তো একদিন হঠাৎ করে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলার চিঠি আসলো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ তাআলার কাছে, যে হে ইমাম আহমদ বিন হাম্বল, আমি জানতে পেরেছি যে তুমি যেখানে রয়েছো সেখানে এক বুজুর্গ রয়েছে, এবং তার কাছে আমার একটি নবীর হাদিস রয়েছে যেটা আমি জানতে চাইবো তার কাছ থেকে, অর্থাৎ তার কাছ থেকে আমি সেটা সংগ্রহ করবো। তো যখন এই পত্র আসলো, তখন ইমাম আহমদ রহমতুল্লাহ তিনি খুশি হয়ে গেলেন যে আমার ওস্তাদ, তিনি আসবে আমার কাছে, যেটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয়। তখন ওনার কন্যা সন্তানরা সেটা জানতে পারলেন যে তারও দোয়া কবুল হয়ে গেল, তিনিও আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ তার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন, যার জন্য আমার আব্বা জান এত দোয়া করে থাকেন। তো ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন ইনার কাছে আসেন, এক মাসের রাস্তা সফর, তো ইনার বাড়ি থেকে ইনার বাড়ি এক মাসের সফর ছিলেন। তো ইমাম শাফি রহমতুল্লাহ তার আগমনের আগে ইমাম আহমদ বিন হাম্মাদ রহমতুল্লাহ তিনি ওনার কন্যা সন্তানকে বলল, মা পুরো সব কিছু নতুন করে ফেলো, আমার ওস্তাদের আগমন হচ্ছে, আমার হুজুরের আগমন হচ্ছে, ঘরে যা আছে সব নতুন করে ফেলো। তো সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এখানে একটা বিষয় আমি চিন্তা করছি নূর হোসেন ভাই,
জি জি,
যে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা তিনি একটি হাদিস নেওয়ার জন্য
আসছেন,
তাও কতটুকু পথ পাড়ি দিয়ে,
এক মাসের রাস্তা সফর করে,
মাসের রাস্তা সফর করে,
তখন তো হুজুর বিমান ছিল না, হ্যাঁ, উটের মাধ্যমে, ঘোড়ার মাধ্যমে সওয়ার হয়ে,
এই যে সফর যে করে আসছেন,
একটি মাত্র হাদিসের সংগ্রহ জন্য, কি রকম
কেন আমাদের জন্য,
আল্লাহ উম্মতের জন্য,
হাদিসটা উম্মত যেন পেয়ে
যায় সঠিক, যেতে তাদের কাছে চলে যায় সঠিক ভাবে,
কতটুকু
উম্মতের মধ্যে মায়া ছিল,
নেকি
দাওয়াত প্রসার প্রসার করার জন্য। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা পয়েন্ট আপনি এখানে এনেছেন মাশাআল্লাহ, যে উম্মতের যে ইসলাহের জন্য, উম্মতের সংশোধনের জন্য, তো উম্মতের উপকার হয় একটা হাদিস সংগ্রহের জন্য তিনি এক মাস, এরকম আমরা আরও হাদিস শরীফ আছে এরকম, যে সাহাবাই কেরাম কিন্তু এরকম
করেছেন।
তো যখনই ইমাম শাফি রহমতুল্লাহের আগমন ঘটলো, ওনাকে সাদর শওকতের সাথে ওনাকে রিসিভ করা হলো, মাশাআল্লাহ, ওনার খেদমত করা হলো। তো ইমাম আহমদ বিন হাম্মাদ রহমতুল্লাহ ওনার কন্যা, তিনি জাস্টিফাই করবেন যে আমার আব্বা এমন যে এত ইবাদত রিয়াজতকারী, তো ইনার ওস্তাদ জানি কত ইবাদত রিয়াজতকারী হয়। তো তিনি দেখলেন যে ইনার আব্বা রুটি খায় অর্ধেক, তো ইনার সামনে যখন রুটি পেশ করা হয়েছে, তো ইনি দেখলেন যে ইমাম শাফি রহমতুল্লাহ অর্ধেক না, একরও বেশি রুটি খাচ্ছেন। তো এখন মিলাতে পারছেন না যে আমার আব্বা অর্ধেক খায়, তাহলে তো ওস্তাদ তো আরও কম খাওয়ার কথা, কেন তার থেকে তো প্রশিক্ষণ প্রাপ্ত আমার আব্বা জান। তো মজার বিষয় এখানে, তো যখন দেখলেন যে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলাই রাতে ইবাদত এশার নামাজ আদায়ের পর, খাবার দাবার পর তিনি শুয়ে গেলেন, এবং শেষ রাতে যখন ইমাম আহমদ বিন হাম্মাদ রহমতুল্লাহ উঠলেন, প্রতি রাতের ন্যায় আল্লাহওয়ালা সবসময় রাতে উঠে যেতেন, তাদের রাতই ছিল ইবাদতের জন্য। তো দেখলেন উনি ওনার কন্যা সন্তান, চিন্তা করলেন আব্বার জন্য ওজুর পানি নিয়ে যাই, তো যিনি মেহমান ওনার ওস্তাদ ইমাম শাফি রহমতুল্লাহ ইনার জন্য আমি নিয়ে যাই। তো তিনি দেখলেন যে ইনার কন্যা সন্তান ইমাম শাফি রহমতুল্লাহ সেখানে শুয়ে আছেন, তিনি বিছনা থেকে উঠছেন না। তো এটাও অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, ইনার তো নফল ইবাদত করার কথা। তো যখন ফজরের সময় হলো, তখন দেখলেন যে ইমাম শাফি রহমতুল্লাহ উঠে গেলেন, এবং উঠে ওজু ছাড়াই নামাজ পড়া শুরু করে দিলেন। তো এটা দেখে তো আরও অবাক হয়ে গেলেন যে এটা কী দেখতেছি আমি। তো যাই হোক, এরকম পর্যায়ক্রমে দুই তিন দিন হতে লাগলো। তো কন্যা সন্তানের মধ্যে তার মধ্যে প্রশ্ন এক এক করে জাগ্রত হতে লাগলো, যে এরকম হচ্ছে কেন, আমি কি ভাবলাম, এটা তো পুরো ব্যতিক্রম হয়ে যাচ্ছে। তো ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা এর কাছে ইমাম আহমদ বিন হাম্মাদ রহমতুল্লাহ তাআলা কিছু জানতে চাইলেন যে হুজুর, আমার কন্যা সন্তানের মধ্যে কিছু প্রশ্ন জাগ্রত হয়েছে, যদি আপনি ইসলাহ করে দেন, যদি ক্ষমা প্রার্থীর সাথে আপনাকে আমি আরজ করছি। তো ইমাম শাফি রহমতুল্লাহ বলতে লাগলেন যে শোনো, আমি যখন তোমার ঘরে আগমন করলাম এবং তোমার খাবারের দিকে নজর করলাম, দেখলাম তোমার খাবারের মধ্যে নূর চমকাচ্ছে, যে রুহানিয়াত, যে তোমার রিজিক যে হালাল, তোমার রিজিক যে আল্লাহ তাআলার কবুলিয়াতের, সেটা দেখে আমি যেখানে অর্ধেক রুটি খেতাম সেখানে আমি একের অধিক রুটি খাচ্ছি, যে এই খাবারের দ্বারা আমার অন্তর আরও জাগ্রত হবে। তো এটা শুনে ইমাম আহমদ বিন হাম্মাদ রহমতুল্লাহ তিনিও কান্নারত অবস্থা। তো যখন তিনি বললেন যে হুজুর, আপনি রাতে শয়ন করছেন, আমার কন্যা ভেবেছিলেন যে আপনি রাতে উঠে ইবাদত রিয়াজত করবেন, তা আমি ঘটনার সারাংশ বলছি আমার মতো করে। তো যখন ইমাম আহমদ বিন হাম্মাল এই প্রশ্ন করলেন, তখন বললেন, তুমি রাতে যখন ইশার নামাজের তেলাওয়াত করতে, তো আমি রাতে যখন শয়ন করতাম, তোমার এক একটি তেলাওয়াতের আমি রাতে শুয়ে শুয়ে 100 তাফসির তৈরি করতাম।
সুবহানাল্লাহ,
মানে 100-এর অধিক তাফসির আমি তৈরি করতাম তোমার এক একটি আয়াতের তেলাওয়াতের আয়াতের মাধ্যমে, যে রাত সারা রাত আমি শুধু কি করতাম, আয়াতের তাফসির বের করতাম। হ্যাঁ, উম্মতে মুহাম্মাদের জন্য কোনটা আমার উম্মতের জন্য, আমার রাসূলের উম্মতের জন্য এটা সহজ হয়, তাদের জন্য খেদমত হয়, যে সারা রাত আমি কোরআনের তাফসির করতাম বিছানায় শুয়ে শুয়ে। তো তিনি বললেন যে আমি যখন ফজরের সময় উঠে যেতাম, আমি তো ঘুমাই নি যে আমি যে ওযুর প্রয়োজন হবে, আমি এরপর উঠে তাড়াতাড়ি ফজর নামাজ পড়ে নিতাম।
আসলে বাস্তবিক এখান থেকে অনেক শিক্ষণীয় খুব সুন্দর মাদানী ফুল আমরা পেয়ে থাকি। এক তো উস্তাদের কেমন সম্মান করা উচিত, এটা কিন্তু একটি নেকি, যেহেতু আমাদের অনুষ্ঠান সৎ পথে আহ্বান, অর্থাৎ ভালোর দিকে আমরা আহ্বান
করছি,
যে উস্তাদের যে আদব, নতুন করে নিজের ঘর সাজানো, নিজের উস্তাদকে এত সম্মান দেখানো, এটা কিন্তু একটা সৎ পথে আহ্বান। আজকে আমরা আমাদের সন্তানকে পড়ালেখা করাই, তাদের উস্তাদ হয়ে থাকে, অনেক সময় উস্তাদকে দাওয়াত দেই বা উস্তাদ আসে, তো আমরা কেমন ব্যবহার করছি, এই বিষয়গুলো আমাদের মাইন্ডে নেওয়া উচিত যে আমরা কেমন ব্যবহার করছি। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, অনুষ্ঠানে যেহেতু একটি নির্দিষ্ট সময় থাকে আর আলোচনা করতে করতেও শেষের দিকে চলে যাচ্ছি, ইমাম শাফি রহমাতুল্লাহ তাআলা তেমন নেকি দাওয়াতের দিক আমরা এখনো তুলে ধরতে পারিনি।
তো তারপর যতটুকু কথা বলবো সোহেল ভাই, যে ইমাম শাফিঈ রহমাতুল্লাহ তাআলার জীবনী থেকে যেটা আমাদের জন্য শিক্ষাস্বরূপ, সেটা হচ্ছে তিনি ইলমে দ্বীনের খিদমত
করেছেন,
আর এটা উম্মতের জন্য বড় বড় নেয়ামত ছিল।
আসলে আসলে আমরা তো অনুষ্ঠানে আধা ঘন্টার মধ্যে একজন ব্যক্তিকে নিয়ে কতটুকু আলোচনা করব,
জি
আমরা আসলে একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি মাত্র ইমাম শাফির ব্যাপারে। ইমাম শাফির ব্যাপারে আমরা এখন রিসার্চ করি, কিতাব অধ্যয়ন করি, দেখব তারা কীভাবে নেকির দাওয়াত দিয়েছেন, তাদের প্রতিটি দিক ছিল নেকির দাওয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমাদের পরবর্তী যে সেগমেন্ট আজকের আমল, আজকের আমলের দিকে যাব, নুরসান ভাই থেকে একটা আমল জানবো, শিখবো ইনশাআল্লাহ তাআলা, এরপর আপনাদের থেকে বিদায় নেবো ইনশাআল্লাহ তাআলা।
জি আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটি সুরার ফজিলত সম্পর্কে জানবো। আবু দাউদ শরীফ মুসলিম শরীফের মধ্যে এসেছে, হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে নেবে, সে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ পাবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
দাজ্জালের ফিতনার বিষয়ে আমরা কমবেশি সকলেই জানি,
সবাই জানি
যে শেষ জামানায় দাজ্জালের ফিতনা প্রভাবিত হবে পুরো দুনিয়া জুড়ে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক।
হেফাজত,
আমরা চেষ্টা করি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করে নেওয়ার জন্য।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমরা এই 10টি আয়াত সূরা কাহাফ, এটি সম্ভবত 15 কি 16 পারায় রয়েছে, তো আমরা এটি মুখস্থ করে নিই ইনশাআল্লাহ তাআলা, আর এটি তেলাওয়াতও করে থাকি, তেলাওয়াত করি ইনশাআল্লাহ তাআলা, এর দ্বারা আমাদের যেই বরকত বা যেই ফজিলত রয়েছে তা আশা করি অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা বেশ কিছু মাদানী ফুল শিখার জন্য পেয়েছি, তো শিক্ষা গ্রহণ করে নিজের মধ্যে না রেখে আমরা আমল করি, পাশাপাশি অন্যের নিকটও পৌঁছে দিই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।
আল্লাহ
তাআলা আমাদেরকে নেকির কাজ, নেক পথে আহ্বান করার, নেকির পথে নিজেকে পরিচালনা করার এবং মানুষকে দাওয়াত দিয়ে পরিচালনা করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী পর্বে আবারও দেখা হবে আর একটু বিষয় নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল